السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فيقول الله سبحانه وتعالى بعد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. ويقول النبي صلى الله عليه وسلم: ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله، ألا وهي القلب. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সম্মানিত শ্রোতামণ্ডলী, দিনদরদি মুসলমান ভাই ও বোনেরা, আমাদের জীবনের সবচেয়ে ক্লান্তি কাল আমরা অতিক্রম করছি। চারিদিকে শুধু হাহাকার আর অন্ধকার যেন আমাদের হৃদয়কে চেয়ে নিয়েছে। এই দুরবস্থায় কখন কার ডাক এসে যাবে আমরা কেউ জানি না। কার জন্য মালাকাল মউত অপেক্ষা করছেন, ওত পেতে আছেন, আমরা কেউ বুঝতে পারি না। কার জীবন সন্ধ্যা ঘনিয়ে আসছে আমরা কেউ উপলব্ধি করতে পারি না। এই সব কিছুতেই এজ এ মোমেন, মোমেন হিসাবে আমাদের সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকা দরকার। যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই দুনিয়া থেকে, এই নশ্বর পৃথিবীর থেকে উঠিয়ে নিয়ে যেতে চানি, রব্বুল আলামিন আমাকে যেন মুমিন হিসাবে, মুত্তাকী হিসাবে উঠিয়ে নেন। রব্বুল আলামিন আমাকে যেন এই দুনিয়াতে, দুনিয়ার থেকে নেওয়ার আগেই তিনি যেন জান্নাতি মানুষ বানিয়ে আমাকে দুনিয়ার থেকে নিয়ে যান। একটি মানুষের সবচেয়ে বড় সফলতা হলো এটি যে তিনি ঈমানের হালতে দুনিয়া ত্যাগ করতে পারলেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, ফামান যুহজিহা আনিন নার, পৃথিবীর মানুষেরা, তোমরা সফলতার চাবিকাঠি, মাপকাঠি বিভিন্ন তর বানিয়ে নিয়েছ। কারো কাছে টাকা পয়সা সফলতার মাধ্যম, কারো কাছে ক্ষমতা সফলতার অন্যতম মাধ্যম, কারো কাছে ধন দৌলত, প্রভাব প্রতিপত্তি, বড় বড় ডিগ্রি, জনবল, বিরাট ফ্যামিলি, এগুলো হলো সফলতার মাপকাঠি, চাবিকাঠি আমরা মনে করে থাকি। কিন্তু রব্বুল আলামিন বলেন, ফমান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারল, বা উদখিলাল জান্নাহ, এবং জান্নাতের উপযোগী করে গড়ে তুলতে পারল, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি কেবলমাত্র দুনিয়াতে সফল কাম। সফলতা যদি ক্ষমতার মাঝেই থাকত তাহলে ফেরাউন বড় সফল হতো, নমরুদ বড় সফল হতো। সফলতা যদি টাকা পয়সার মাঝে থাকত তাহলে কওমে সাবা এবং কারুন তারা সফল হতো। সফলতা যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের উপরই নির্ভর করত তাহলে আবুল আহাব, আবু তালেব, আবু জেহেল তারাই দুনিয়াতে সফল হতো, কারণ তারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বংশে জন্মগ্রহণ করেছিল। কিন্তু সফলতার মাপকাঠি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন ঈমান এবং পবিত্র অন্তরের উপর। আজকে দুনিয়ার এত কিছু আমরা দেখছি, বাড়ির বাইরে বের হলেই অ্যাম্বুলেন্সের সাইরেনে আমাদের কান ঝাঁঝরা হয়ে যাচ্ছে। চোখের সামনে হাজার হাজার মানুষ তারা দুনিয়ার থেকে চলে যাচ্ছেন, আজকে ভালো কালকে তার কাফনের কাপড় রেডি হয়ে গেছে। এই অবস্থায় এত কিছু দেখার পরেও আমাদের যেন এখনো পর্যন্ত নিদ্রা ভাঙেনি, এখনো আমাদের হুঁশ ফেরেনি, এখনো পর্যন্ত আমরা বাস্তবতা উপলব্ধি করতে পারিনি, এই জন্য আমরা হলাম বড় গাফেল। আমরা এত বড় গাফেল যে মৃত্যুর সাইরেন বেজে গেছে, মৃত্যুর ঘনঘটা চারিদিকে বেজে উঠেছে, আমার জীবন প্রদীপ নিভে যাওয়ার সময় এসে গেছে, আমার জীবনের আকাশে রক্তিম আভা উদ্ভাসিত হয়ে গিয়েছে, এর পরেও আমরা হলাম হুঁশ ফিরে এলো না, আমাদের হুঁশ ফিরে এলো না, আমরা এখনো গাফলতির অনিদ্রায় আমরা হলো ডুবে আছি। এখনো আমার অন্তরটাকে আমি ভালো করতে পারলাম না, এখনো মুখটাকে পবিত্র করতে পারলাম না, দিলটাকে সাফ করতে পারলাম না, এখনো আগের যে পাপাচারে লিপ্ত ছিলাম ওই পাপাচার গুলোই আমরা করে যাচ্ছি। এই অবস্থায় যদি আমাদের ইন্তেকাল হয়ে যায়, না জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাগ্যে কি লিখে রেখেছেন। ভাইরা বোনরা, একটু গভীর ভাবে জিনিসগুলাকে আপনারা চিন্তা করি, আমরা সবাই মিলে চিন্তা করি, এবং অতীতে যা হয়ে গেছে এগুলোর থেকে আমরা তৌবা ইস্তিগফার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে মাপ চেয়ে আমরা নিজেদের গুনাগুলোকে মোচন করে নিয়ে আমরা যেন সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। কার ভাগ্যে কি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানেন না, সেই জন্য মৃত্যুর আগেই যেন আমার দিলটা সাফ হয়ে যায়। এখন যে পাপী দিল আছে, এখন যে কলুষিত দিল আছে, এখন যে অপবিত্র দিল আছে, এখন যে ধরনের আমাদের অন্তর আছে, এ ধরনের অন্তর নিয়ে যদি আমরা কবরে চলে যাই আমাদের আর উপায় থাকবে না। সেই জন্য চলুন আমরা আমাদের দিলটাকে পরিষ্কার করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি বারবার কোরআনে বর্ণনা করেছেন, يَوْمَ لَا يَنفَعُ مَالٌ وَلَا بَنُونَ إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ يَوْمَ لَا يَنفَعُ مَالٌ وَلَا بَنُونَ তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তানাদি, তোমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা অট্টালিকা এগুলো কিছুই তোমাদের উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যেই ব্যক্তি নিজের পবিত্র আত্মা নিয়ে, দোষমুক্ত আত্মা নিয়ে, সুস্থ আত্মা নিয়ে, শিরক বিদআত এবং কুফর মুক্ত গুণমুক্ত আত্মা নিয়ে উঠতে পারবেন, কবরে যেতে পারবেন, কবর থেকে উঠতে পারবেন, সেই ব্যক্তি কেবলমাত্র সেদিন সফল হবে আর সেদিন আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে। ওয়াজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যদি এ ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ আত্মা নিয়ে যদি আসতে পারো তুমি মুত্তাকি বলে আমার কাছে গণ্য হবা। ওয়াজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আর মুত্তাকিদের জন্য আমি জান্নাতকে প্রস্তুত করে রেখেছি, মুত্তাকিদের জন্যই জান্নাত উপস্থিত করা হবে কিয়ামতের দিন। তো আমাদের আত্মা পবিত্র কিনা, অপবিত্র আত্মার ইবাদত, দোয়া, জিকির, আজকার, তেলাওয়াত কোনটাই রব্বুল আলামিনের দরবারে কবুল হয় না, এই জন্য আত্মাটাকে হলো পবিত্র করতে হয়। আমার আত্মাটা পবিত্র কি অপবিত্র আমি বুঝবো কি করে, রুগ্ন নাকি সুস্থ আমি বুঝবো কি করে? জগৎ বিখ্যাত স্কলার আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি ইগাসাতুল লুহফান ফি মাকাইদিশ শাইতান এই বইয়ের প্রথম খণ্ডের 72 নম্বর পেজে তিনি উল্লেখ করেছেন যে একটি মানুষের আত্মা জান্নাতি আত্মা কিনা, সুস্থ আত্মা কিনা, মুত্তাকি আত্মা কিনা, পবিত্র আত্মা কিনা, এর জন্য সর্বমোট হল 8টি লক্ষণ আছে। এই 8টি লক্ষণ যখন পাওয়া যাবে তখন বোঝা যাবে যে আমার আত্মা পবিত্র। 1 নম্বর হল আল্লাহ ইফতার আন যিকরিল্লাহ, আপনারা নোট করে রাখেন, আল্লাহ ইফতার আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে কখনোই বিচ্ছিন্ন হবে না। চলতে ফিরতে উঠতে বসতে কাজে কর্মে সদা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরেই মশগুল থাকবে, গাড়ি চালাবে আর কোরআন তেলাওয়াত করতে থাকবে, মেশিনের চাকা ঘুরাবে আর কোরআন তেলাওয়াত করবে, রান্নাঘরে রান্না করবে আর কোরআন তেলাওয়াত করবে। আরব্য উপন্যাসে একজন মহিলার ইতিহাস গেছে, 40 বৎসর পর্যন্ত তিনি কোরআনের আয়াত ছাড়া কোনো কথা বলেন নাই। বলবেন যে এটা কি করে সম্ভব? এক্সাম্পল, তাকে জিজ্ঞেস করা হয়েছে আপনার ছেলের নাম কি, ছেলের নাম ধরুন ইয়াহইয়া, উনি জবাব দিলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, কোরআনের আয়াত দিয়ে। তিনি চলতে ফিরতে উঠতে বসতে শুধু কোরআনের আয়াত কোরআনের আয়াত কোরআনের আয়াতই তিনি তেলাওয়াত করতেন। আল্লাহর জিকির থেকে তারা কখনোই, শুইতে গেলেও তারা আল্লাহর জিকির করবে, স্বপ্ন দেখবে স্বপ্নের মাঝেও দেখবে যে আল্লাহর কোরআন তেলাওয়াত করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দিলকে যখন পবিত্র করে দেন তখন তারা এরকম ভালো ভালো স্বপ্ন দেখবে, কাবা শরীফ তাওয়াফ করছে, জিকির করছে, কোরআন তেলাওয়াত করছে। এটি হলো প্রথম লক্ষণ। 2 নম্বর হল ও আল্লাহ ইয়াসআমু মিন ইবাদাতিহি ওয়া তাআতিহি, আল্লাহর ইবাদত এবং আনুগত্যে কখনো তিনি ক্লান্ত হবেন না, টায়ার্ড হবেন না। সুবহানাল্লাহ, আমার সঙ্গে গত ডিসেম্বরে একজন বোন, সুবহানাল্লাহ, উনি উমরাতে গিয়েছিলেন, 3 দিন অঘুম অবস্থায় শুধু হলো তাওয়াফ, শুধু তাওয়াফ, শুধু তাওয়াফ করেছেন তিনি, এত পথ জার্নি করে গেছেন, দেখেন ক্লান্তি নাই। সাহাবায়ে কেরাম 2 রাকাত নামাজে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজে হলো পুরা কোরআন শরীফ তেলাওয়াত করে ফেলতেন, ক্লান্তি নাই। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ রমাদান মাসে 2 রাকাত নামাজে পুরা কোরআন শরীফ তেলাওয়াত করে ফেলতেন, টায়ার্ড নাই। আত্মা যখন পবিত্র হয় ইবাদতে কখনো টায়ার্ড হয় না। আমাদের আত্মা অপবিত্র, এই জন্য আমরা 2 রাকাত নামাজের পরেই ক্লান্ত হয়ে যাই, এক রুকু কোরআন তেলাওয়াত করার পরেই আমাদের আর ধৈর্য থাকে না, 3 বার সুবহানাল্লাহ বলাই আমাদের জন্য রুকুতে, আমাদের জন্য 3 বার তাসবিহ পাঠ করাই রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম কষ্টকর হয়ে যায়, 3 বার তাসবিহ পড়াই আমাদের জন্য সিজদায় গিয়ে কষ্টকর হয়ে যায়। ইমাম সব যদি বেচারা একটু কষ্ট করে 3 বারের জায়গায় 5 বার করতে পড়তে চায়, পিছন দিক থেকে কেউ কেউ আবার সিগন্যাল দেয়, হ্যাঁ ইমাম তুমি মরে গেছো কিনা, তুমি এতক্ষণ কি করো সিজদায়, ওঠো না কেন। আমাদের অবস্থা এই হয়ে গেছে, আমরা ইবাদতে টায়ার্ড হয়ে যাই, কারণ আত্মা হলো অপবিত্র। পবিত্র আত্মা যখন হবে, সুস্থ আত্মা যখন হবে, যতই ইবাদত করুক টায়ার্ড হবে না। 3 নম্বর হল ওয়ালা ইয়ানাসু বিগাইরিল্লাহ ইল্লা বিমান ইয়াদুল্লুহু আলাইহি, আর সে আল্লাহ ছাড়া, আল্লাহর সম্পৃক্ত ব্যক্তিদের ছাড়া অন্য কারো সঙ্গে বন্ধুত্ব করবে না, ফ্রেন্ডশিপ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককার মানুষদের সঙ্গেই তার বন্ধুত্ব হবে, কোরআনের সঙ্গে বন্ধুত্ব হবে, রসুলের আদর্শের সঙ্গে বন্ধুত্ব হবে, আল্লাহর মহব্বতের সঙ্গে বন্ধুত্ব হবে, নেক আমলের সঙ্গে বন্ধুত্ব হবে, কোরআনের সঙ্গে বন্ধুত্ব হবে, ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব হবে। আর 4 নম্বর হল আই ইশতাক ইলা ইবাদাতিল্লাহ ওয়া তাআতি কামা ইশতাকুল জাইউ ইলা আত-তুআমি ওয়াশ-শারাব, একজন তৃষ্ণার্ত মানুষ তার ঠান্ডা পানির দিকে যেরকম ঝোঁক থাকে, 30 ঘন্টা পানি পান না করে, খাদ্য না গ্রহণ করে আছেন, ক্ষুধায় পেটের নাড়িগুলো ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়েছে, পিপাসায় কলিজা ভুনা কাবাবসম হয়ে গেছে, যেন কলিজার মাঝে হৃদয়ের মাঝে হল মরুভূমির ক্ষয়ফোঁটা বালু, উত্তপ্ত ক্ষয়ফোঁটা বালু যেন হৃদয়ের মাঝে। এই ধরনের তৃষ্ণাত্ত মানুষের কাছে সবচেয়ে বড় প্রিয় হল পানি। এই ব্যক্তি পানির দিকে তার যেমন নাকি আগ্রহ, যার অন্তর পবিত্র তার আল্লাহর ইবাদতের দিকে সেই ধরনের আগ্রহ আর আকর্ষণ থাকবে। কখন নামাজে দাঁড়াবো, কখন কোরআন তেলাওয়াতে যাব, কোরআন তেলাওয়াত শুরু করব, কখন জিকির করব, কখন তসবিকলা পাঠ করব, কখন আমার ইবাদত বন্দেগীতে আমি মনোনিবেশ করব, কখন আল্লাহর ঘরে যাব, আর আল্লাহর ঘরে যে তাড়াতাড়ি আমি ইহরামের কাপড় পরে ঘুরবো আর বলবো তাওয়াফ করব আর বলবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ইবাদতের জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে, ইবাদতের জন্য তিনি পাগল পড়া হয়ে যাবেন। সুস্থ অন্তরের এটি হলো একটি দলিল। পঞ্চম নম্বর হল তার জীবনের লক্ষ্য বস্তু একটাই হবে, সেটা হলো আল্লাহর দিন। আল্লাহর দিনকে আমি জীবনে বাস্তবায়িত করে আমি জান্নাতে পৌঁছব। তার জিন্দগির সব গোল সব টার্গেট হবে জান্নাত কেন্দ্রিক। কিভাবে আমি জান্নাতে যেতে পারবো, কিভাবে আমার রবকে আমি রাজি খুশি করব, কিভাবে আমার আল্লাহকে আমি রাজি খুশি করব, কিভাবে আমার মনিবকে আমি রাজি খুশি করব, কিভাবে আমার প্রভুকে আমি রাজি খুশি করব, সদা সর্বদা সেই নিয়ে ব্যস্ত থাকবে। আজকে তো আমরা মানুষকে রাজি খুশি করার জন্য ব্যস্ত থাকি, বসকে রাজি খুশি করার জন্য ব্যস্ত থাকি। বাংলাদেশে এক অফিসে গিয়েছিলাম, অফিসে বসেই আছে, তিনিও বড় অফিসার, তার বস আবার তার কাছে সেই সময় কল করেছেন, কথা কনভারসেশন হচ্ছে আর উনি জবাব দিচ্ছেন। আমি যার রুমে বসে আছে প্রতিটা কথা, ইয়েস স্যার, জি স্যার, হ্যাঁ স্যার, ওকে স্যার, করছি স্যার। তো কথাবার্তা যখন হয়ে গেল আমি ঠাট্টা করে হাসতে হাসতে বললাম, এই কয়েক মুহূর্তে যতবার স্যার বলেছেন এতবার যদি আল্লাহ বলতেন তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় ওলি আল্লাহ আপনি হয়ে যেতে পারতেন। দেখেন, মানুষকে খুশি করার জন্য আমরা সার সার করি, মানুষকে খুশি করার জন্য তাদের পিছে পিছে ঘুরি, আমাদের সমস্ত চিন্তা চেতনা উৎস সব কিছু সেই দিকে আমরা ব্যয়িত করি, কিন্তু আল্লাহ পাক আমার কাজে অসন্তুষ্ট হচ্ছেন কিনা, আল্লাহ পাক আমার কাজে রাজি হচ্ছেন কিনা এই চিন্তা ভাবনা আমরা করি না। মোমেনের সব চিন্তা ভাবনা থাকবে, সুস্থ দিল যার তার চিন্তা ভাবনা থাকবে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা রাজি খুশি করতে পারব। এটি হলো পাঁচ নম্বর। ছয় নম্বর হল আন্নাহু ইযা দাখালা ফিস সালাত যাহাবা আনহু হাম্মুহু ওয়া গাম্মুহু বিদ্দুনিয়া। যখন তিনি নামাজে দণ্ডায়মান হবেন তখন তার যত ভয় ভীতি চিন্তা ভাবনা দুশ্চিন্তা ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন যা কিছু আছে সব হৃদয়ের পাতার থেকে ক্ষণিকেই উধাও হয়ে যাবে। নামাজের ভিতর শুধুমাত্র আল্লাহ আল্লাহ তার অন্তরের ভিতর থাকবে, নামাজ থেকে বের হওয়া তার জন্য কঠিন হয়ে যাবে। নবী আলাইহিস সালাম নিজেই বলেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আমার মোস্ট এনজয়েবল টাইম হলো নামাজ, আমার সবচেয়ে সুন্দর আনন্দ ঘন মুহূর্ত হলো নামাজ। নামাজে আমি যখন দাঁড়িয়ে যাই আমার প্রভুর সঙ্গে আমার কথোকপন হয়, আমার প্রভুর সঙ্গে আমার মোনাজাত হয়, আমি সেই সময় দুনিয়াকে ভুলে যাই, সমস্ত কষ্টগুলো ভুলে যাই, ক্ষুধার কষ্ট ভুলে যাই, শত্রুদের শত্রুতার কষ্টকে ভুলে যাই, নির্যাতনের কষ্টকে আমি ভুলে যাই, দুনিয়ার সব কিছু আমি ভুলে যাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর বেঁধেছে, যুদ্ধের ময়দানে তিনি তীর বিঁধে আঘাতপ্রাপ্ত হয়েছেন পায়ের ভিতর তীর। তৎকালীন যুগে মেডিকেল সায়েন্স এত উন্নতি লাভ করেনি, শল্য চিকিৎসার এ ধরনের ব্যবস্থা ছিল না, এই তীর কিভাবে বের করবেন। সবাই চিন্তা করলেন যে উনি নামাজে দাঁড়াক, নামাজে দাঁড়িয়েছেন, নামাজে আল্লাহর ধ্যান ধারণায় এই ধরনের মগ্ন হয়ে গেছেন, পায়ে যে তীর বিঁধেছে সেই তীর টেনে বের করা হয়েছে, তার হুশও নাই যে আমার পায়ের থেকে তীর বের করা হয়ে গেছে। নামাজ শেষ করে দেখেন যে পায়ে তীর নাই, গেল কোথায়? সবাই বলেন যে আপনি নামাজে যখন মনোনিবেশ করেছিলেন তখন আমরা তীর বের করে ফেলেছি। সাহাবায়ে কেরাম যখন নাকি নামাজে দাঁড়াতেন তখন পাখি মনে করত যে জীবন্ত একটা মূর্তি, মরা একটা মূর্তি দাঁড়িয়ে আছে সাহাবায়ে কেরামের মাথার উপর এসে বসত। দেখেন জীবন্ত মানুষের মাথায় পাখি বসে না, স্ট্যাচুর উপর পাখি বসে। সাহাবায়ে কেরামের এ ধরনের মনোনিবেশ হত। আর আমাদের আমরা হয়ে গেছি উল্টা, যখন কোনো কথা মনে আসে না, সারাদিন চিন্তা ভাবনা করেও মনে আনতে পারি না, কিন্তু নামাজে দাঁড়ানোর সাথে সাথে সে কথা আমাদের মনস্পটে ভেসে ওঠে। জীবনের সেই শিশুকাল, কৈশোর, যৌবন, ছাত্র জীবন, এরপরে কর্মজীবন, সব কথা যেন কম্পিউটারের সিডির মতো একটার পর একটা হলো আসতেই থাকে আমাদের জেহেনে, শুধু অনুপস্থিত থাকে রব্বুল আলমিনের স্মরণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরটাই হলো অসম্পূর্ণ থাকে, আর সব আমাদের হৃদয়ের মাঝে ভেসে ওঠে। আমাদের অন্তর অসুস্থ, সেই জন্য নামাজে মন বসে না। সেই জন্য নামাজে বের ঢুকে গেলে কোনো চিন্তা থাকবে না, আর নামাজ থেকে বের হওয়া কষ্টকর হয়ে যায়, আমাদের নামাজে দাঁড়িয়ে থাকা কষ্টকর, যেন আমরা সবচেয়ে বিরক্তিকর কাজ করছি, কখন এর থেকে বের হব, কখন এর থেকে বের হব। ভাইরা বোনরা, এটা হলো মুনাফিকদের আলামত, না জানি আমরাই মুনাফিক কিনা, আল্লাহই ভালো জানেন। মুনাফিকরা যখন মুনাফিকদের চরিত্র বর্ণনা করে রব্বুল আলামিন বলেন, তারা যখন নামাজে দণ্ডায়মান হবে কামু কুসালা, তারা নামাজের ভিতর আলসে মানুষের মতো দণ্ডায়মান হবে, আলসামি করবে, নামাজে তাদের মন বসবে না, নামাজ থেকে কত তাড়াতাড়ি বের হতে পারবে এটাই হলো তারা অপেক্ষায় থাকে। তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহর জিকির খুব থুরাই তারা করে থাকে। সাত নম্বর হলো আইয়াকুন আশাহা বিওয়াক্তিহি, যে তারা নিজের সময়টাকে গুরুত্ব দিবে এবং সময়কে বড়, সময়ের প্রতি বড় কৃপণ হবে। এক স্কলার বলেন, তুমি তোমার ওয়ালেটের ব্যাপারে যতটুকু কৃপণ, তার চেয়ে যেন তুমি সময়ের ব্যাপারে আরো বড় কৃপণ হও। ওয়ালেট থেকে আমরা সহসায় টাকা বার করতে চাই না, কিন্তু সময়টাকে আমরা নষ্ট করতে বড় পটু। সময়টাকে, সময়ের ব্যাপারে সবচেয়ে বড় কৃপণ হবে, সময়কে এক মিনিট সময়টাকে সে নষ্ট করবে না। মানুষের হায়াত হলো সময়ের নাম, এই 60 বৎসর 70 বৎসরের জিন্দেগি এটা কি? এটা হলো একটা সময়, এই সময়টাকে নষ্ট করবে না, সময়টাকে যথাভাবে কাজে লাগাবে। আমরা তো আমাদের দিনের অধিকাংশ সময়টাই হলো বেহুদা কাজকর্মে হলো আমরা নষ্ট করি, গীবত করে, শিকায়ত করে, পরনিন্দা করে, চগলখড়ি করে, এরপরে পরের পরকে নিয়ে সমালোচনা করে, এগুলো নিয়েই আমাদের হলো সময়টা কেটে যায়। অধিকাংশ সময় আমরা অযথা নষ্ট করেছি। দেখুন, 60 বৎসরের হায়াতের 30 বৎসর আমরা ঘুমিয়েছি, বাকি থাকলো 30 বৎসর। এই 30 বৎসরের সময়টা পেশাব, পায়খানা, গোসল, কাপড় ধোয়া, খেলা ধুলা, এরপরে হলো স্কুলে যাওয়া, কাজকর্মে যাওয়া, তাহলে ইবাদত বন্দেগী কতটুকু করলাম? আপনি যদি ভালো করে হিসাব করে দেখেন, 60 বৎসরের জিন্দেগীর 1 বৎসর 2 বৎসরের এটি হলো 7 নম্বর। সময়ের ব্যাপারে হিসাবই হবে, তারা অযথা সময় নষ্ট করবে না। আর 8 নম্বর হলো আন্নাহু ইদা ফাতাতহু উদ্দুহু ওয়াজাদা লিফাওয়াতিহি আলামান আযামু মিন তাআল্লুমিল হারিস বিফাওয়াতি মালিহি। একজন কৃপণ ব্যক্তি, লোভী ব্যক্তি সম্পদ ধ্বংস হয়ে গেলে, সম্পদ নষ্ট হয়ে গেলে যেভাবে অন্তরে কষ্ট পাবে, অনুরূপভাবে তার জীবনের সম্পদ, জীবনের সময়গুলো নষ্ট হয়ে গেলে সে ধরনের কষ্ট পাবে। সময়ের হেফাজত করবে, একটি মুহূর্তেও তারা হলো আল্লাহর জিকির ছাড়া খালি থাকবে না। প্রতিটি জীবনের সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বৎসর, যুগকে তারা হিসাব করে সেই অনুযায়ী তারা আমল করার জন্য চেষ্টা করবে। এই আটটি গুণ যার মাঝে আছে, সেই ব্যক্তি বুঝবে যে আমার অন্তরটা হল সুস্থ অন্তর, আমার অন্তরটা হল পবিত্র অন্তর। আর অন্তর যখন পবিত্র হবে, তখনই সেই অন্তরের ভিতর শান্তি আর সাকিনা, সুখ শান্তি আসবে। আমাদের হৃদয়ে কেন সুখ শান্তি নাই, এর কারণ হল অন্তর হল অসুস্থ। অসুস্থ দেহে যেমন সুখ শান্তি থাকে না, অসুস্থ অন্তরেও সুখ শান্তি থাকে না। তো আমাদের এই অন্তরটাকে আমরা যদি সুখময় অন্তর করতে চাই, হৃদয়টাকে যদি আমরা পবিত্র করতে চাই, তাহলে মৌলিকভাবে আমাদের তিনটা জিনিসের প্রতি খেয়াল রাখা লাগবে। একটা হলো আদমুল হুসনি আলা মা ফাত, আমার জীবন থেকে যা কিছু চলে গেছে এগুলোর উপর কোনো ধরনের আফসোস না করা। সম্পদ নষ্ট হয়ে গেছে, গেছে তকদিরে ছিল না, নষ্ট হয়ে গেছে, আফসোস না করা। প্রিয়জনের ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা, তিনি তার সম্পদ, তিনি সৃষ্টি করেছিলেন, তিনি নিয়ে গেছেন, আমার মনে কোনো কষ্ট নাই। আল্লাহ পাক অসুখ দিয়েছেন, মনে কোনো কষ্ট নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুস্থতা দিয়েছিলেন, তিনি সুস্থতা নিয়ে গেছেন, আফসোস থাকবে না। দুই নম্বর হলো আদামুল কলাকি আলা মা হুয়া আতিন, সামনে যত বিপদ আপদ আসছে এই বিপদ আপদে হাহুতাশ করবে না, ভীত সন্ত্রস্ত হবে না, ওয়ারি হবে না, আপসেট হবে না, যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা তকদিরে লিখেছেন সেটা তো হবেই, আমি আমার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব, এরপরে বাকিটা ভাগ্যের উপর আমরা ছেড়ে দেব। এইভাবে তারা হলো ভবিষ্যতের ব্যাপারে ওয়ারি থাকবে না, আপসেট থাকবে না। আর তিন নম্বর হলো আর রেদা বিমা কাসসামা রাব্বুস সামাওয়াত, আসমানের মালিক, জমিনের মালিক আমার জন্য যে বন্টন করে দিয়েছেন, যতটুকু খাদ্য, যতটুকু পানীয়, যতটুকু পোশাক, যেই ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবস্থায় আমাকে রেখেছেন, আমরা সেই অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সদা সর্বদা হলো রাজি খুশি থাকব, আল্লাহর উপর কখনো আমরা অসন্তুষ্ট হব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে এমন একদিন এসেছিল যে স্বামী স্ত্রী মিলে একটা শুধুমাত্র পরনের কাপড় ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম মা ফাতেমার ঘরে গেছেন, যে দরজার করানেরে ডাক দিচ্ছেন, মা তুমি ঘরে কোথায়? মা ঘরের ভিতর থেকে কোনো জবাব দেন না। তিনি চিন্তিত হয়ে গেলেন, কি হলো, আলী আর ফাতেমা কি ঘরে নেই? আর থাকলে কি তারা অসুস্থ, নাকি কোনো দুর্ঘটনা ঘটেছে, কেন জবাব দিচ্ছে না? ভিতর থেকে মা ফাতেমা কান্না জড়িত কণ্ঠে বললেন, আব্বাজান আপনি চিন্তা করবেন না, আমরা ভালোই আছি, কিন্তু আপনি দয়া করে ঘরে আসবেন না। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম আরো চিন্তিত হয়ে গেলেন, কেন নিষেধ করছেন? তখন তিনি বললেন, আব্বাজান অন্য কোনো কারণ নেই, আমরা স্বামী স্ত্রী মিলে, আমাদের এক পরল শুধুমাত্র কাপড় আছে, এই কাপড়টা আলী বাইরে গেছে পরিধান করে গেছে, আর আমি ঘরের ভিতরে বস্ত্রহীন অবস্থায় আছি, এই জন্য আপনি বাপ হয়ে বস্ত্রহীন কন্যার সামনে কিভাবে আসবেন, এই জন্য আপনাকে আমি বারণ করছি। এই ধরনের দারিদ্রতা ছিল মা ফাতেমার ঘরে। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম সেই জন্য মৃত্যুর সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কানে কি যেন বলতেছিলেন, একবার তিনি হুজুরের কথা, কান কথা শুনে তিনি জোরে সোরে কন্দন শুরু করে দিলেন, আর এরপরে তার কন্দন দেখে নবী আলাইহিসসালাতু ওয়াসালাম আবার ডাক দিলেন। ডাক দেওয়ার পরে নবী আলাইহিসসালাতু ওয়াসালামের মুখের কাছে। তখন তিনি যখন মাথা নিয়ে গেলেন, চুপি চুপি সারে যেন কি যেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এইবার হুজুরের মৃত্যু সজ্জায় দেখেও, মৃত্যুর জাকান্দানি, মৃত্যুর গড়গড়া দেখেও মা ফাতেমা হেসে ফেললেন। পরবর্তীতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মা ফাতেমাকে একথা জিজ্ঞেস করলেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় তুমি একবার কান কথা শুনে হেসেছিলা, একবার কেঁদেছিলা, এর কারণটা কি ছিল? তখন মা ফাতেমা বললেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, যখন কেঁদেছিলাম তখন আমার পিতা বলেছেন যে মা, আমি আমার নশ্বর পৃথিবী ছেড়ে আমি চলে যাচ্ছি, তোমাদেরকে চিরবিদায় জানাচ্ছি। পিতার বিরহ বেদনে বেদনা সহ্য করতে না পেরে আমি কেঁদেছিলাম। আর হাসলে কেন? তিনি বললেন, আমার পিতা তখন আমার কন্দন দেখে আমার কানের কাছে মুখ নিয়ে যখন দ্বিতীয়বার বললেন, হে ফাতেমা, মা তুমি চিন্তা করো না, আমার ফ্যামিলি মেম্বারদের মাঝে সর্বপ্রথম আমার সঙ্গে যে দেখা করবে সেই হলো তুমি, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা। সেই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 6 মাস পরে মা ফাতেমারও ইন্তেকাল হয়ে গেছে। সর্বপ্রথম তিনি নবী ফ্যামিলির তিনি ছিলেন ওই ব্যক্তি যিনি ইন্তেকাল করেছেন। এই জন্য হযরতে ফাতেমাতুজ জাহরা জান্নাতের নেত্রী যিনি হবেন তার সংসারের এই দুরবস্থা। এরপরেও হযরত আলী বলেন, রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালুন, আল্লাহর এই বন্টনের উপর আমি বেশি সবচেয়ে বেশি সন্তুষ্ট যে আমাদের শত্রুদেরকে তিনি সম্পদ দিয়েছেন আর আমাদেরকে আসমানি ইলম দিয়েছেন, ওহির জ্ঞান দান করেছেন। ফাইন্নাল মালা ইয়াফনি আন করিবিন, মাল দৌলত খুব শীঘ্রই সেগুলো নিঃশেষ হয়ে যাবে। ওয়া ইন্নাল ইলমা ইয়াবকি লা ইয়াজাল, আর ইলম আসমানি ইলম এর ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আমার ভাগ্যে কিছু থাকলেও আলহামদুলিল্লাহ, না থাকলেও আলহামদুলিল্লাহ, আমি সুস্থ হলেও আলহামদুলিল্লাহ, অসুস্থ হলেও আলহামদুলিল্লাহ, আমার ঘরে সুখ থাকলেও আলহামদুলিল্লাহ, চিন্তা থাকলেও আলহামদুলিল্লাহ, এই তিনটা জিনিস যার মধ্যে থাকবে তার অন্তর হলো সুখী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র এবং সুস্থ অন্তরের দোয়াই কেবল কবুল করেন, আল্লাহ পাক অপবিত্র আত্মার দোয়া কবুল করেন না। সেই জন্য ভাইরা, যদি আমরা সুস্থ বন্ধুরা, আমরা যদি সুস্থ অন্তর নিয়ে যদি কবরে যেতে পারি তবেই কেবলমাত্র আমরা নাজাত পাব, আর যদি সুস্থ অন্তর নিয়ে কবরে যেতে না পারি আমাদের করুণ পরিণতি ভোগ করতে হবে অনন্তকালের জন্য। সেই জন্য আমরা আমাদের অন্তরকে পবিত্র করি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়াই, ঘরে ঘরে তালিম করি, হেকায়েতে সাহাবী অর্থাৎ সাহাবাদের জীবন আদর্শ আমরা হলো বেশি বেশি পড়াশোনা করি, তালিম করি, নবী আলাইহিস সালাতুয়াসসালামের সিরাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়োগ্রাফি আমরা বেশি বেশি করে জানার চেষ্টা করি, কোরআনের মিনিং জানার চেষ্টা করি, কোরআনের উপরে আমল করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আপনাদেরকে কবুল মঞ্জুর করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আজকে অনেক ভাইরা মৃত্যুর লিস্ট দিয়েছেন, অসুস্থতার লিস্ট দিয়েছেন, বিরাট লম্বা লিস্ট। আমাদের অত্যন্ত প্রিয় ভাজন তিতুর রহমান ভাই, আমাদের তাফসীরুল কোরআনের রেগুলার মুসল্লি ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন, সবাই জানেন, তার জন্য দোয়া করবেন। নিউ ইয়র্কে রফিক সুবহানি নামে এক মুরব্বী ইন্তেকাল করেছেন। এরপরে আমাদের মনিম চৌধুরী নিউ ইয়র্কে ইন্তেকাল করেছেন, জামাল শরীফ রহমান তিনিও ইন্তেকাল করেছেন, জালাল সাইফুর রহমান, কামাল আহমেদ, হুসনে আরা ওয়াহেদ বাংলাদেশে ইন্তেকাল করেছেন। আর অসুস্থ হলো মোমিনুল হক নিউ ইয়র্কে, তারপরে জিনিয়া আজাদ আজাদ ভাইয়ের মেয়ের শাশুড়ি তিনি অসুস্থ, ওনাদের ফ্যামিলির জন্য দোয়া চেয়েছেন। ইয়াসমিন হাবিব তিনি নর্থ ক্যারোলিনাতে, আহসান হাবিব ফারুক উনি নর্থ ক্যারোলিনাতে অসুস্থ। আমাদের রাজন ভাইয়ের মা অসুস্থ টরেন্টোতে। আমাদের মহতারাম মকদুম ভাই কোরআন খতম করেছেন। আমরা সবগুলাই আল্লাহ পাকের কাছে মৃত্যুদের জন্য দোয়া করি, অসুস্থদের জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন। সবাই দরুদ শরীফ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أنت السلام ومنك السلام حينا ربنا في السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. إله العالمين رب العالمين মেহরবান প্রভু তুমি চেয়ে দেখো আমরা কতকগুলি গুনাগার বান্দা বান্দি মিলে ইফতারের পূর্ব মুহূর্তে যে সময় তুমি তোমার রোজাদার বান্দাদের দোয়াকে ফিরিয়ে দাও না রব্বুল আলামিন, এমন একটি মোবারক মুহূর্তে গুনার বোঝা মাথায় নিয়ে হাত উঠিয়েছি, রব্বুল আলামিন মেহরবানি করে আমাদের জিন্দেগির গুনাগুলা মাফ করে দিও। ইয়া আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, গুনাহে কবিরা সগীরা শিরকি বিদআতে দেখে না দেখে প্রকাশ্যে গোপনে যত গুনাহ হয়ে গেছে সব গুনাহ থেকে তওবা করে তুমি মেহেরবানি করে মাফ করে দিও। ইয়া আল্লাহ, আমাদের গুনাহের দিকে না তাকিয়ে তুমি তোমার রহমতের দরিয়ার দিকে তাকিয়ে, রহমতের সাগরের দিকে তাকিয়ে তুমি মেহেরবানি করে ইয়া আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিও। ইয়া আল্লাহ, দুনিয়ার সাগরেরও তো তলা আছে, পানিরও একটি পরিমাণ আছে, কিন্তু তোমার দয়ার সাগরের তো কোনো তলা নেই। ইয়া আল্লাহ, তোমার রহমতের ইয়া আল্লাহ পানিরও কোনো সীমা রেখা নাই। ইয়া আল্লাহ, তোমার রহমতের ইয়া আল্লাহ বারিধারা বর্ষণ করে আমাদের জিন্দগির সমস্ত গুণাগুলোকে ধুয়ে মুছে ইয়া আল্লাহ তুমি পবিত্র করে দাও। রব্বুল আলামিন, গুনাহ করতে করতে আমাদের অন্তর পাপী হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে, নাপাক হয়ে গেছে। ইয়া আল্লাহ, এই অন্তর দিয়ে আল্লাহ তোমার চিন্তা চেতনা আসে না, তোমার ধ্যান ধারণা তোমার দিকির আসে না। রব্বুল আলামিন শুধুমাত্র নাফরমানি করতে ইচ্ছে করে। রব্বুল আলামিন ইয়া আল্লাহ, তুমি কোরআনি বারিধারা দিয়ে কোরআনি ইয়া আল্লাহ ডিটারজেন্ট দিয়ে আমাদের অন্তরটাকে ধুয়ে মুছে সাফ সুতরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিও। রব্বুল আলামিন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা বড় পাপী তাপি, আমাদের গুনার কারণে দুনিয়াতে যে গজব আজাব পাঠিয়েছো ইয়া আল্লাহ, এই মহামারী ইয়া আল্লাহ তুমি আমাদেরকে জুলুম করে আদৌ দাওনি। ইয়া আল্লাহ, আমরা হাতের কামাইয়ের দ্বারা এই মহামারী টেনে নিয়ে এসেছি। রব্বুল আলামিন ইয়া আল্লাহ, আমরা তওবা করে ফিরে আসছি, মেহেরবানি করে আমাদের তওবাকে কবুল করে এই মহামারী থেকে আমাদেরকে হেফাজত করো, তমাম দুনিয়ার মানুষকে হেফাজত করো ইয়া আল্লাহ, মুমিন মুমিনাত মুসলিম নন মুসলিম সবাইকে তুমি হেফাজত করো আল্লাহ। রব্বুল আলামিন ইয়া আল্লাহ, যে সমস্ত ভাই বোনরা ইয়া আল্লাহ ঈমানের সাথে এই বিমারে ইয়া আল্লাহ মুবতালা হয়ে লিপ্ত হয়ে ইয়া আল্লাহ দুনিয়ার থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, রব্বুল আলামিন ইয়া আল্লাহ তাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো। ইয়া আল্লাহ, বিশেষ করে আমাদের প্রিয় ভাই তিতুর রহমান ইয়া আল্লাহ, রফিক মামা ইয়া আল্লাহ, আমার প্রিয় ভাই মুনিম চৌধুরী ইয়া আল্লাহ, জামাল শরীফ রহমান, জালাল সাইফুর রহমান, কামাল আহমেদ ইয়া আল্লাহ, হোসনি আরা ওয়াহেদ, আরো যারা যারা ইন্তেকাল করেছেন ইয়া আল্লাহ তাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দিও, তাদেরকে কবরকে ইয়া আল্লাহ তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দিও, তাদের জিন্দেগির সমস্ত নেক আমলগুলোকে কবুল মঞ্জুর করো ইয়া আল্লাহ, তুমি তাদের ইয়া আল্লাহ গুনাহগুলোকে মাফ করে দিও ইয়া আল্লাহ, কিয়ামতের মুসিবতের দিন আমল নামে ডান হাতে ওঠার তৌফিক দান করো ইয়া আল্লাহ, তাদের পরিবার বর্গকে ইয়া আল্লাহ তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো ইয়া আল্লাহ, আমাদের মাঝে যারা অসুস্থ ইয়া আল্লাহ, যাদের নাম নেওয়া হয়েছে আর যাদের নাম নেওয়া হয়নি, রব্বুল আলামিন প্রত্যেককে তুমি সিহাতে কামেলা হায়াতে তাইয়েবা দান করো, দারুস শেফা থেকে তুমি শেফা দিয়ে দাও ইয়া আল্লাহ, তুমি প্রত্যেককে আল্লাহ তুমি জীবন ভিক্ষা দাও ইয়া আল্লাহ, প্রত্যেককে আল্লাহ তুমি জীবনটা ভিক্ষা দিয়ে দাও। রব্বুল আলামিন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা তো দুনিয়া দেখে ফেললাম ইয়া আল্লাহ, আমাদের শক্তিও পরীক্ষা হয়ে গেল ইয়া আল্লাহ, আমাদের ইমানি পরীক্ষাও হয়ে গেল ইয়া আল্লাহ, তুমি মেহরবানি করে আমাদেরকে তোমার পানে ফিরে আসার তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি আমাদের থেকে হে আল্লাহ হেদায়েতের নিয়ামত ছিনিয়ে নিও না, হেদায়েতকে তুমি বর্ধিত করে দিও, হেদায়েতকে তুমি কম করো না। তমাম দুনিয়ার মানুষকে তুমি হেদায়েত দিয়ে দাও, হেদায়েতের হাওয়াকে তুমি আম করে দাও। হে আল্লাহ, সারা দুনিয়ার থেকে বদদিনীকে তুমি খতম করে দাও, সারা দুনিয়াকে হে আল্লাহ তুমি হেদায়েতের আলো দিয়ে ভরে দাও। হে আল্লাহ, বর্তমান সময়ে যেমন পৃথিবীতে হে আল্লাহ নাচ গান, হে আল্লাহ জুয়া চুরি চামারি, হে আল্লাহ গুপ্ত হত্যা প্রকাশ্য হত্যা যেভাবে তুমি হে আল্লাহ এই করোনার মতো হে আল্লাহ আসমানি সৈন্য দিয়ে তুমি হে আল্লাহ বন্ধ করে দিয়েছ, হে আল্লাহ এই বন্ধটাকে তুমি কিয়ামত পর্যন্ত জন্য জারি রেখো। আল্লাহ রব্বুল আলামিন, হে আল্লাহ আমাদের দিলটাকে আল্লাহ তুমি সাফ করে দাও, আমাদের পিতা মাতাকে তুমি ক্ষমা করে দিও, আমাদের আত্মীয় স্বজনকে তুমি ক্ষমা করে দিও। হে আল্লাহ আমাদের রোজাকে তুমি কবুল মঞ্জুর করো, আনেওয়ালা রমজানকে রমাদানের হক আদায় করে রমাদানের রোজা রাখার তৌফিক দান করো। রব্বুল আলামিন, হে আল্লাহ, হে আল্লাহ যারা খতমে কোরআন করেছেন তাদের খতমে কোরআনকে কবুল করো, হে আল্লাহ যারা যে সমস্ত দোয়া করেছেন সেই দোয়াগুলোকে কবুল মঞ্জুর করো। রব্বুল আলামিন, হে আল্লাহ তুমি আমাদের যার হাতকে পছন্দ করো তার হাতের উসিলা এই ইফতারের পূর্বে প্রত্যেকের রোজা এবং হে আল্লাহ প্রত্যেকের সেহরি ইফতার এবং এই দোয়াগুলোকে কবুল মঞ্জুর করো। ওয়াসাল্লিল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা, হে আল্লাহ আমাদের ফারুক মামার ভাই আজকে দাফন হয়েছেন, রব্বুল আলামিন হে আল্লাহ এই মামাকে তুমি মাফ করে দিও, জান্নাতের আলা আলিয়্যিনে জায়গা করে দিও, আল্লাহ জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিও। হে আল্লাহ তুমি ওনাকে ওনার পরিবারকে ধৈর্য সহকার করার তৌফিক দান করো। ওয়া সাল্লিল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রথম একটি প্রশ্ন এসেছে, একজন বোনের প্রশ্ন। উনি জহরের কিছু আগে কাজে চলে যান, জহরের অক্ত হওয়ার আগে, তাহলে অক্ত হওয়ার আগেই উনি ওনার জহরের নামাজটা আদায় করতে পারবেন কিনা? এটি শুধু এই বোনের কোশ্চিন নয়, আরো অনেক বোন এই প্রশ্ন করেছেন, আরো অনেক ভাইরাও এই প্রশ্ন করেন যে আমরা কাজের স্কেজুয়াল মিলাতে পারি না, অক্তের আগে নামাজ পড়া যাবে কিনা? কোরআনের দলিল দেওয়ার আগেই, হাদিসের দলিল দেওয়ার আগে আপনাদের কাছে আমি একটি প্রশ্ন করি। আপনি ইউনিভার্সিটির ছাত্র, কলেজের ছাত্র, স্কুলের ছাত্র, আপনার চাকরির ইন্টারভিউ হবে, আপনার ক্লাসের ইন্টারভিউ হবে, অথবা পরীক্ষা হবে, সকাল 9টার থেকে পরীক্ষা শুরু হবে। এই 9টার পরীক্ষা কি আপনি 8টায় দিতে পারবেন? অথবা আপনার পরীক্ষা 9টার থেকে 10-11-12টায় শেষ হয়ে যাবে, আপনি যদি 1টার সময় যান তাহলে কি আপনার এই পরীক্ষা নিবে? তাহলে দুনিয়ার কেউ এটা গ্রহণ করবে না। তাহলে দুনিয়ার মানুষ যদি টাইমের আগে বা পরে কোনো কাজ গ্রহণ না করেন, আমার আল্লাহ রব্বুল আলামিন যেই টাইমে যেই ইবাদত ফরজ করে দিয়েছেন সেই টাইমের আগে পরে আমার আল্লাহ কিভাবে কবুল করবেন? এই নামাজ কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, পাঁচ নামাজকে নির্ধারিত সময়েই ফরজ করা হয়েছে, সুতরাং সেই নির্ধারিত সময়েই আমাকে নামাজ আদায় করা লাগবে। আগে করলেও হবে না, পরে করলেও হবে না, পরে করলে কাজা হয়ে যাবে, আর আগে করলে এই নামাজ ইনভ্যালিড হবে, সেই অক্তের নামাজ হবে না। সেই জন্য আমি তাহলে কি করব কাজের স্কেজুয়েল এভাবে? এখন প্রশ্ন এটি। সেই জন্য আমি একটা জায়নামাজ সাথে রাখব। সুবহানাল্লাহ, এ দেশে মানুষ কত ভালো। আপনি মাঠে নামাজ পড়েন, ঘাটে নামাজ পড়েন, দোকানে নামাজ পড়েন, হোম ডিপোতে নামাজ পড়েন, অলমার্টে নামাজ পড়েন, কস্কোতে নামাজ পড়েন, রেল স্টেশনে নামাজ পড়েন, বাস স্টপে নামাজ পড়েন, গ্যাস স্টেশনে নামাজ পড়েন, পার্কে নামাজ পড়েন, সমুদ্র সৈকতে নামাজ পড়েন, লেকের পারে নামাজ পড়েন, কেউ আপনাকে বদার করবে না। আপনি যায় নামাজ সাথে নিয়ে যান, আপনার কাজের জায়গায় যেখানে নামাজের অক্ত হয়ে গেছে আপনি শুধু ফরজটা পড়ে নেন, ছোট্ট ছোট্ট চূড়া দিয়ে জলদি করে আপনি ফরজটা আদায় করে আপনি কাজে ঢুকে পড়েন। আর যদি একান্ত সেখানে পড়াই না যায়, তাহলে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আর বিকল্প কাজের জন্য আপনি চেষ্টা করেন, যেখানে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আপনি সময় মতো আদায় করতে পারবেন। কিয়ামতের দিন মোমেনের মনে রাখব আমরা, সর্বপ্রথম যে হিসাবটা হবে সেই হিসাবটা হবে পাঁচ ওয়াক্ত নামাজ সম্পর্কে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাওয়াতুল খামস। সর্বপ্রথম ইমানদারদেরকে যে প্রশ্নের সম্মুখীন করা হবে সেটি হলো পাঁচ ওয়াক্ত নামাজ। ফা ইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ। তিনি যদি নামাজের হিসাবে পার পেয়ে যান, হুজুর বলেন সে কামিয়াব হয়ে যাবে, অন্যান্য গুনাহ অন্যান্য শিথিলতাকে আল্লাহ পাক কনসিডার করবেন। ওয়া ইন ফাসাদাত, আর যদি নামাজের হিসাবে পার হতে না পারে, তাহলে ফাকাদ খাবা ওয়া খাসিরা, সে ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য ভাইরা বোনরা, নামাজের উপর সবচেয়ে বেশি হলো গুরুত্ব দেই। আপনি তো কাজের জায়গায় নামাজ, আর রব্বুল আলামিন যুদ্ধের ময়দানে শত্রুর সম্মুখে গুলি চলতেছে, তীর ধনুক চলতেছে, বর্ষা চলতেছে, এই অবস্থাতেও আল্লাহ রব্বুল আলামিন নামাজ পড়ার বিধান জারি করে জামাতে নামাজ পড়ার নির্দেশ দান করেছেন যুদ্ধকালীন অবস্থায়। সুতরাং নামাজ কোন অবস্থায় মাপ নাই, আর সেটা ওয়াক্ত মোতাবেকই হলো আমার পড়া লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ এই সপ্তাহে একদিন নামাজের গুরুত্বের উপর আলোচনা করব ইনশাআল্লাহ, একদিন নামাজের উপর, একদিন যাকাতের উপরে, সেদিন আমরা বিস্তারিত আলোচনা করব। সুতরাং আপনার এই নামাজ ইনভ্যালিড হবে, ওয়াক্ত মোতাবেকই পড়তে হবে। দুই নম্বর প্রশ্ন হলো, এক বোন করেছেন, ভাইরা কোনো প্রশ্ন করেন না, কারণ হলো কি ভাইরা হলো সব হলো মুফতি আর মুহাদ্দিস আর আলেম, ওনাদের কোনো প্রশ্নর দরকার নাই। মাশা আল্লাহ, বোনদের মাঝে দিন শেখার যে স্পৃহা এটা ভাইদের মধ্যে নাই এই জামানাতে। এই জন্য বোনদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহর কাছে আপনাদের ভবিষ্যৎ সুন্দর হোক এই কামনা করি। সত্যই আপনারা বড় মজলুম, আমাদের সমাজে মহিলাদেরকে দিন শেখানোর তেমন কোন ব্যবস্থা আমরা করতে পারি নাই। এটা আপনাদের দোষ না, এটা হলো আমাদের পুরুষদের দোষ। কিয়ামতের দিন আমাদের পুরুষদের হয়তো আল্লাহর আদালতে এর জন্য জবাবদিহি করা লাগতে পারে। এরপরে আপনাদের এই উৎসাহ উদ্দীপনা সত্যই একটা প্রশংসার দাবিদার। তবে শুধু আপনাদের কাছে একটা জিনিস আমি অনুরোধ করব, বর্তমান বাজারে কোনটা সহি আর কোনটা গলত এইটা বোঝা বড় কঠিন হয়ে গেছে। এত বেশি ইউটিউবের চ্যানেল হয়েছে, এত বেশি লেকচার, এত বেশি বুকলেট, এত বেশি ফ্লায়ার, এত বেশি বুক হয়ে গেছে, ভালো মন্দ যাচাই করা আদৌ সত্যিই কষ্টকর হয়ে গেছে। আলেমদের জন্যই কষ্টকর, আর আপনাদের জন্য তো অবশ্যই কষ্টকর। সেই জন্য আপনারা সব সময় যে কোনো একজন বড় স্কলার যার একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে দিনী শিক্ষার উপরে, কোরআনের নলেজ আছে, হাদিসের নলেজ আছে, ইসলামী ফিকা তথা ইসলামী জুরিসপ্রুডেন্স এর উপর তার নলেজ আছে, ইসলামিক হিস্টোরির নলেজ আছে, এই ধরনের, এবং সাথে সাথে আমলও আছে, এই ধরনের যে কোনো একটা আলেমের সাথে আপনারা যোগাযোগ রক্ষা করে তাদের সঙ্গে পরামর্শ করে আপনারা যে কোনো একটা বই পড়বেন, যে কোনো একটা ওয়াজ শুনবেন, যে কোনো একটা চ্যানেলে ঢুকবেন, তাহলে মিসগাইড হওয়ার সম্ভাবনা থাকবে না। তা আপনাদের এই আগ্রহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন, এবং কিয়ামতের দিন মা আয়েশার সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের হাশর নাশির যেন নসিব হয়। এই পৃথিবীর মাটিতে মা আয়েশার ছাড়া কোনো রমণী এতটা নলেজেবল ছিল না। আপনাদেরকেও যেন ওনার মতো আল্লাহ পাক বানিয়ে দেন। তে বোন প্রশ্ন করেছেন, আমার সময় না থাকলে কোরআন তেলাওয়াতের পরিবর্তে ওজিফা পড়া যাবে কি? দেখুন বোন, অজিফা মানে হলো আপনি জিকির বুঝাতে চেয়েছেন। অথবা কিছু আমাদের দেশের কিছু অথেন্টিক বুক আছে, যেমন মকসুদুল মুমিনীন, তারপরে কি পাঞ্জেনামা, এই অজিফা সেই অজিফা, এগুলো কোনটাই অথেন্টিক বুকস না। এগুলোর মধ্যে মিথ্যা, সত্য, জাল, ফেব্রিকেটেড, এগুলো ভর্তি। অজিফা বলতে আপনি জিক্রুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যেগুলা সহি হাদিস দ্বারা প্রমাণিত, সেই অজিফাগুলো আপনি পড়তে চেয়েছিলেন। দেখুন, জিক্রুল্লাহর ভিতরে সবচেয়ে উত্তম জিকির হলো তেলাওয়াতুল কোরআন এবং লা ইলাহা ইল্লাল্লাহ, তেলাওয়াতুল কোরআন। সুতরাং আপনার যেই সূরাগুলো মুখস্থ আছেন, সেই সূরাগুলো আপনি হাঁটতে হাঁটতে, আপনি রান্না করছেন, তখন সূরাগুলো তেলাওয়াত করবেন। অনেক সময় মানুষের এক কাজ করতে করতে বিরক্তি এসে যায়, কোরআন পড়তেও আপনার বিরক্তি আসবে, এটা মানুষ, হিউম্যান বিং, এটা কোনো দোষ না। তখন আপনি কিছুক্ষণ অন্য দিকির করলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দিকিরগুলো করলেন, এগুলো পড়লেন। আর দুই নম্বর প্রশ্ন হল, প্রশ্ন করেছেন, তিন নম্বর প্রশ্ন করেছেন, হোয়াট টাইপ অফ আমাল উই ক্যান ডু মোর। এটা যদি বলেন বর্তমান পরিস্থিতির জন্য, তাহলে এক ধরনের অ্যান্সার, অর্থাৎ যে কোন ধরনের আমল আমরা বেশি বেশি করে করব। যদি সদা সর্বদার জন্য হয়, তাহলে ফরজ আমলগুলো আমরা প্রথমে প্রাধান্য দিব, আমরা পাঁচ ওয়াক্ত নামাজকে যথাসময়ে আদায় করব, রমাদানের রোজা, যাকাত ফরজ হয়ে থাকলে যাকাত, তারপর হজ ফরজ হয়ে থাকলে সময় মতো হজ করে ফেলব, স্বামী স্ত্রীর মাঝে সুসম্পর্ক বজায় রাখব, সন্তানদেরকে দিনই শিক্ষাদান করব, প্রতিবেশীর হক আদায় করব, আত্মীয়র হক আদায় করব, এতিমের হক আদায় করব, মানবতার কল্যাণজনিত কাজে এগিয়ে আসব। এগুলো কিন্তু সব হলো আপনার জন্য অপরিহার্য কাজ। এই কাজগুলো করার সাথে সাথে নফল ইবাদত, যেমন আমরা আজকে নফল রোজা রেখেছি, কালকে মঙ্গলবার, বুধবার আর বৃহস্পতিবার, তিন দিন আয়ামে বিদ, এই আয়ামে বিদের রোজা রাখাটাও হলো প্রত্যেক মাসের আরবি মাসের 13, 14, 15 এই তিন দিন নবী আলাইহিস সালাতু ওয়াসালাম রোজা রেখেছেন, এটাও সুন্নত। সেই জন্য কাল পরশু বৃহস্পতিবার পর্যন্ত যদি রোজা রাখেন, এটাও একটা সুন্নত আদায় হবে, যদি সাধ্য থেকে থাকে, স্বাস্থ্য যদি আপনার অনুকূলে থাকে। এই ইবাদতগুলো সব সময়, আর বর্তমানের মতো পরিস্থিতিতে আমরা কোন আমল বেশি করব, এটি আরেকটি প্রশ্ন। ইমান এবং আমলের সংশোধন করে নেব, কারণ কার মৃত্যু কখন হয়ে যাবে আমরা কেউ জানি না, আমার ইমানটা যেন মজবুত হয়, আমলটা যেন সংশোধন হয়, আকীদা বিশ্বাস যেন সহি হয়। দুই নম্বর হলো ইস্তেগফার বেশি বেশি করে করব, তৌবা ইস্তেগফার করব, কারণ গুনাহ মাফ, কবিরা গুনাহ ইস্তেগফার ছাড়া, তৌবা ছাড়া মাফ হয় না, সেই জন্য তৌবা করব। আর কারো হক যদি নষ্ট করে থাকি, তার হক আমি আদায় করব, বোনকে জমি দেই নাই, বোনের হক আদায় করি নাই, স্ত্রীর মহর দেই নাই, শুধু তাল বাহানা করে যাই, এগুলো হক যদি নষ্ট করে থাকি সেই হক গুলা দেব। স্বামী শ্বশুরকে, বাবা মাকে, তার বাবা মাকে টাকা পয়সা দিয়ে তাদেরকে সাহায্য করতে চায়, তারা অসহায় মানুষ, আমি করতে দেই নাই, সেই শ্বশুর শাশুড়ের কাছে আমরা ক্ষমা চেয়ে নিব, এবং স্বামীকে বাধ্য করবেন, আমাদের, আমরা যা পারি আমরা খাবো, আগে বাবা মাকে খাওয়াও, স্বামীরাও শ্বশুর শাশুড়ির খবর নেবেন। এগুলো, এরপরে দোয়া ইউনুস পড়বেন, ফরজ নামাজের পরে, ফজরের নামাজের পরে আর মাগরিবের পরে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটি সাতবার পড়বেন, সরি, তিনবার করে পড়বেন, ফজরে এবং মাগরিবের পরে। আরেকটি দোয়া, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন শাররি মা খালাক, এই দোয়াটা পড়বেন। আরেকটি দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুন, আল জুদাম ও মিন সাইয়ি আল আসকাম। এই দোয়াটা আপনারা পড়বেন কয়টা? আর আপনারা সবসময় সুরায় ফাতিহা তিনবার পড়বেন প্রত্যেক নামাজের পরে, সুরায় ইখলাস তিনবার পড়বেন, সুরায় ফালাক তিনবার পড়বেন, সুরায় নাস তিনবার পড়বেন, আয়াতুল কুরসি তিনবার পড়বেন। তিনবার পড়ে হাতের মধ্যে ফু দিবেন, ফু দিয়ে সারা শরীরে এই হাতটা আপনি বুলিয়ে দিবেন, তাহলে আল্লাহ আপনার দেহকে সব ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। দেখেন করোনা ভাইরাস এখন বিজ্ঞানীরা বলতেছেন যে এটা এয়ার বানো, বাতাসের সাথেও এটা হলো ছড়িয়ে যাচ্ছে। এখন সেটা কেমনে? একজন করোনায় আক্রান্ত ব্যক্তি যখন কাশি হাসি দিচ্ছে, কাশি বা হাসি দিচ্ছেন, তখন তার মুখের থেকে নাকের থেকে হাজার হাজার ভাইরাস বের হয়ে আসতেছে। এর মাঝে 80% মাটিতে পড়ে যাচ্ছে, 20% বাতাসের সঙ্গে ভাসতেছে। আপনি এই রেঞ্জের মধ্যে বাতাসের সঙ্গে অনেকক্ষণ পর্যন্ত ভাসে, আপনি যদি এই রেঞ্জের ভিতরে, এখানে কেউ নাই, একজন করোনা রোগী কিছুক্ষণ আগে ছিল, এই বাতাসের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে গেছে, আপনি ওখানে গেলে আপনাকে অ্যাটাক করবে। সুতরাং আল্লাহ ছাড়া হেফাজতের কোনো দ্বিতীয় রাস্তা নাই। একটু জানলা খুলে রেখেছেন, এখান দিয়েও আপনি ঘরে বসে থাকা সত্ত্বেও আসতে পারে, দরজা খুলেছেন কোনো কারণে চলে আসতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আমরা প্রোটেকশন চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া হেফাজত করার মালিক কেউ নাই, কেউ আপনাকে আমাকে বাঁচাতে পারবে না। পৃথিবী দেখেন অসহায় হয়ে গেছে, দুনিয়ার পরাশক্তিরা তাদের ডাক্তারদের সেফটি পোশাক দিতে পারতেছে না, ডাক্তারদের ইকুইপমেন্ট দিতে পারতেছে না, কত অসহায় দুনিয়ার মানুষ, চিন্তা করে দেখেন। আল্লাহ একমাত্র হেফাজত করবে। সেই জন্য ফাল্লাহু খাইরুন হাফিজা, ফাল্লাহু খাইরুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন, এই আয়াত তেলাওয়াত করবেন। আরো তেলাওয়াত করবেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, لا اله الا انت سبحانك اني كنت من الظالمين, ربي اني مسني الضر وانت ارحم الراحمين, এই আয়াতগুলো তেলাওয়াত করবেন। এই আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য প্রোটেক্টর হিসাবে আল্লাহ পাক নাযিল করেছেন, আল্লাহর ওয়াদা আছে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন, আর সার্বিক ভাবে আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করব, আল্লাহর কাছে হলো দোয়া করব, আল্লাহর কাছে আমরা হলো ফিরে যাব আসব, আল্লাহর কাছে আমরা মাথা নত করব, আল্লাহর কাছে হলো আমরা আত্মসমর্পণ করব। দেখুন ইসলামের অর্থই হলো আত্মসমর্পণ করা। সুতরাং আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ যদি আমরা করে দিতে পারি নিজেদেরকে, একদম আমি অসহায়, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, সব বৃথা, দেখবেন যে রব্বুল আলামিনের বান্দার সাধ্য যেখানে যে শেষ হয়, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়। আমি যখন নিজেকে আল্লাহর সামনে একদম নিঃস্ব অসহায়, আমি নিজেকে যখন একদম আল্লাহর সামনে গোলাম হিসাবে সঁপে দিলাম, আমার সাধ্যকে শেষ করে ফেললাম, আল্লাহর সাহায্য আসা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর করুণা এবং করম রহম করবেন। ইফতারের টাইম হয়ে যাচ্ছে আজকে 51 এ হলো এক্স্যাক্টলি ইফতার, আপনারা এক মিনিট সেফ সাইডের জন্য 52 তে ইফতার করবেন। তো সবাই ইনশাআল্লাহ ইফতারের জন্য আপনারা রেডি হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই রোজাকে যেন কবুল মঞ্জুর করেন, এই বসাকে যেন কবুল মঞ্জুর করেন ইনশাআল্লাহ। আগামীকাল রাত 8:30 আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।